للطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم. তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না? যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম। শ্রোতবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstoday.bn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstoday.bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতাবন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
জ্ঞান বিজ্ঞানে ইরানীদের অবদান।
শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানীদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
গত পর্বের আলোচনা অনুষ্ঠানে আমরা আলোক বিদ্যা ক্ষেত্রে ইরানি মনীষী ইবনে হিশামের গুরুত্বপূর্ণ অবদান সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের অনুষ্ঠানে আমরা ইরানের আরেকজন খ্যাতনামা মনীষী কামালউদ্দিন ফার্সির অবদান সম্পর্কে আলোচনা অব্যাহত রাখব। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। Thank you.
ইরানের খ্যাতনামা মনীষী কামালউদ্দিন ফার্সি এমন এক যুগের বাসিন্দা ছিলেন যখন একদিকে মুসলিম বিশ্ব ক্রুসেড যুদ্ধ থেকে মুক্তি পাচ্ছিল, অন্যদিকে মুসলিম বিশ্ব মঙ্গোলদের আক্রমণের মুখোমুখি হওয়ার দ্বারপ্রান্তে ছিল। তবে একের পর এক দুর্যোগ সত্ত্বেও মুসলিম ভূখণ্ড বিজ্ঞানের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় পার করছিল। দুর্যোগ সত্ত্বেও এ সময় ইরানের মনীষীরা বিভিন্ন ক্ষেত্রে জ্ঞান গবেষণা অব্যাহত রাখেন। পানি ও আলো, এই দুটি উপাদান ছাড়া মানুষের জীবনকে কল্পনা করা যায় না। আলো এমন একটি গুরুত্বপূর্ণ উপাদান যার কারণে বিশ্ব প্রকৃতি টিকে আছে এবং এ কারণে এ বিশ্বে মানব সভ্যতার ক্রমবিকাশ ঘটেছে। সৌরশক্তি হতে প্রাপ্ত আলোর কারণেই পৃথিবীতে প্রাণের অস্তিত্ব টিকে আছে। আলোর এই গুরুত্বের কারণেই জ্যোতির্বিজ্ঞানীরা সবসময় সূর্য, আলো, গ্রহ, নক্ষত্রের বিষয়ে তথা মহাকাশের রহস্য নিয়ে গবেষণা ও অনুসন্ধান চালিয়েছেন। আজ আমরা সবাই জানি সূর্যের আলোক রশ্মি আমাদের অস্তিত্বের অন্যতম কারণ। এমনকি পানির অস্তিত্ব থাকলেও আলো না থাকলে আমাদের জীবনযাপনই অসম্ভব হয়ে পড়ত।
দৃষ্টিশক্তি নির্ভর করে চোখে আলো ধারণ করার শক্তির উপর। মানুষের চোখের বৈশিষ্ট্য বুঝতে হলে আলোর বৈশিষ্ট্য জানা জরুরি। চোখের পরীক্ষা নিরীক্ষা ও চক্ষুরোগের চিকিৎসার জন্য যেসব যন্ত্রপাতি বা প্রযুক্তি ব্যবহৃত হয় তাতে আলোর বিচিত্র বৈশিষ্ট্যের ব্যবহার রয়েছে। আলোর এ বৈশিষ্ট্যের কারণে চিকিৎসক যন্ত্র দিয়ে চোখের চিকিৎসা করতে সক্ষম হন। প্রযুক্তিগতভাবে আলো কেবলমাত্র ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ যার মাধ্যমে কোনো কিছু দৃশ্যমান হয়। অন্য কথায় বলা যায়, আলো এমন কিছু ফোটনের সঙ্গে সম্পর্কযুক্ত শক্তি যা মানুষের চোখের বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমে বস্তুর দৃশ্য উপলব্ধি করতে সহায়তা করে। ফোটন হচ্ছে আলোর কণা বা একক। আলোকরশ্মি কোনো শক্তি থেকে অনবরত বের না হয়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন প্যাকেট বা শক্তি হিসেবে বের হয়। প্রত্যেক বর্ণের আলোর জন্য এক একটি বিচ্ছিন্ন প্যাকেটের শক্তির নির্দিষ্ট মান রয়েছে। এই এক একটি বিচ্ছিন্ন প্যাকেটকে কোয়ান্টাম বা ফোটন বলে।
সংখ্যাতত্ত্ব ও আলোকবিদ্যা গবেষণায় অবদান রাখেন ইরানের খ্যাতনামা গবেষক কামালউদ্দিন ফার্সি। খ্রিস্টীয় 1267 সালে ইরানের শিরাজে তার জন্ম হয় এবং 1319 সালের জানুয়ারিতে তাবরিজ শহরে তিনি মৃত্যুবরণ করেন। আলোকবিজ্ঞানের বিষয়ে কামালউদ্দিনের চিন্তা জগতে নানা প্রশ্নের জন্ম দিত। তিনি তার দীর্ঘ জীবনের বেশিরভাগ সময়ে এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন। আলোকবিজ্ঞানের ক্ষেত্রে কামালউদ্দিন ফার্সির গবেষণা কর্ম ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এরপর তার কর্মগুলো সারা বিশ্বে বৈজ্ঞানিক গবেষণার উৎসে পরিণত হয়। কামালউদ্দিন ফার্সি শিক্ষা গ্রহণের জন্য বিভিন্ন জায়গা সফর করেন। তিনি গণিত শিক্ষা গ্রহণের জন্য দীর্ঘ সময় স্পাহানে কাটিয়েছিলেন। গণিতেও তিনি অবদান রাখেন। তিনি কুতুবুদ্দিন সিরাজের কাছে শিক্ষা গ্রহণ করেন। আল কাওয়েদে ফি ওসুল আল ফাওয়েদে নামে তার গণিতের গ্রন্থ রয়েছে। ইমাদউদ্দিন কাশানি এবং গিয়াসউদ্দিন জামশেদ কাশানির মতো নাম করা জ্যোতির্বিজ্ঞানীরা তাদের বিভিন্ন রচনাবলিতে কামালউদ্দিন ফার্সির ভূয়সী প্রশংসা করেছেন, কেননা তিনি আলোক পদার্থবিদ্যার উপর গবেষণা চালান। এছাড়া গণিত ও জ্যামিতির উপরও তিনি গবেষণা চালিয়েছেন।
কামালউদ্দিন ফার্সি ছিলেন প্রথম বিজ্ঞানী যিনি চোখের নানা ত্রুটি বা সমস্যা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করেছিলেন। চোখের নানা সমস্যার সমাধানের জন্য তিনি বিভিন্ন ধরনের লেন্সের ব্যবহার করেন। লেন্স ব্যবহারের ক্ষেত্রে তার উদ্ভাবিত পদ্ধতি 1600 দিকে ফটোগ্রাফির নিয়ম এবং টেলিস্কোপ ও মাইক্রোস্কোপও ব্যবহার শুরু হয়। আলোক পদার্থবিদ্যার বিষয়ে তানকি আল মোনাজের ছিল কামালউদ্দিন ফার্সির একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। এই গ্রন্থে তিনি আলোকবিজ্ঞানের নানা জটিল তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন। এটি জ্ঞানবিজ্ঞানে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে পরিচিত। তার এ গ্রন্থে 7 নিবন্ধ রয়েছে যেখানে আলোকবিদ্যা বিষয়ে ইবনে হিশামের কিছু ভুল তিনি সংশোধন করে দিয়েছেন এবং বৈজ্ঞানিক কাজ ও গবেষণা কর্মগুলো কিভাবে স্থানান্তর করা যায় সে সম্পর্কেও তিনি উল্লেখ করেছেন। আলোর বিকিরণ, প্রতিফলন, অনুপ্রবেশ প্রভৃতি বিষয় তাকে এতটাই বিস্মিত করত যে তিনি এ বিষয়ে ব্যাপক গবেষণা চালিয়ে তার গবেষণা কর্মের ফলাফল এ বইয়ে লিপিবদ্ধ করেন।
কামালউদ্দিন ফার্সি বিনা প্রশ্নে ইবনে হিশামের মতামতকেও মেনে নেননি। আলোর প্রতিফলন ও চারদিকে আলো ছড়িয়ে পড়ার তুলনামূলক পার্থক্যের বিষয়ে তিনি ইবনে হিশামের মতামতকে গ্রহণ করেননি। তিনি ইবনে হিশামের অন্ধকার কক্ষে আলোর ব্যবহার, দুটি স্বচ্ছ গোলকে আলোর প্রতিসরণ ও প্রতিসরণকারী সূচকের টেবিলের বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন। প্রতিসরণ হচ্ছে একটি নির্দিষ্ট বিমূর্ত সংখ্যা যা যে কোনো স্বচ্ছ মাধ্যমের প্রতিসরণ শক্তিকে চিহ্নিত করে। কামালউদ্দিন ফার্সি তার এই গ্রন্থে আলোর বৈশিষ্ট্য সম্পর্কে লিখেছেন, আলোকিত কোনো বস্তু বা পদার্থ থেকে যে আলো বের হয় তা আসলে এক ধরনের তাপ ও আগুন, কারণ অবতল আয়নার ওপর যদি সূর্যের আলো প্রতিফলিত হয় তাহলে সেই আলো এক বিন্দুতে এসে জমা হবে এবং সেই বিন্দু থেকে বের হওয়া উত্তাপ কোনো বস্তুকে জ্বালিয়ে দিতে পারে।
কামালউদ্দিন ফার্সির 400 বছর পর হল্যান্ডের পদার্থবিজ্ঞানী ক্রিশ্চিয়ান হাইজেন্স তার এক গ্রন্থে আলোর এ ধরনের বৈশিষ্ট্য সম্পর্কে লিখেছেন, আলোর উৎপত্তি আগুন থেকে। আয়নার উপর যদি আলো ফেলা হয় তাহলে সেই আলো একটি বিন্দুতে এসে জমা হবে এবং সেই বিন্দু থেকে এমন উজ্জ্বল আলো বের হবে যা কোনো বস্তুকে জ্বালিয়ে দিতে পারে এবং তাপ উৎপন্ন করবে। ওই বস্তুর উপর আলোর বিন্দু ধরে রাখলে তাতে আগুন ধরে যাবে। যাই হোক, কামালউদ্দিন ফার্সি ছিলেন প্রথম ব্যক্তি যিনি নিজের মতো বা দৃষ্টিভঙ্গি প্রমাণের জন্য আলোর পদার্থবিদ্যায় জ্যামিতির সূত্র ও উপপাদ্য ব্যবহার করেছেন। তার এ পদ্ধতি ছিল ওই যুগে একেবারে নতুন এবং বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে তা ছিল খুবই গুরুত্বপূর্ণ।
শ্রোতাবন্ধুরা, জ্ঞানবিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের আসর এখানেই শেষ করছি। আগামী অনুষ্ঠানে আমরা এ সংক্রান্ত আলোচনা অব্যাহত রাখব। আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব। শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের দেখানো সৌভাগ্যের সিঁড়ি শীর্ষক ধারাবাহিক আয়োজনের দ্বিতীয় পর্বে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের বাণীতে রয়েছে চিরস্থায়ী সৌভাগ্যের দিক নির্দেশনা, তাই তার অমূল্য বাণী তুলে ধরার জন্যই আমাদের এই ধারাবাহিক আয়োজন। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে প্রিয় ছাত্র ও উত্তরাধিকারী আলী আলাইহিসসালামকে সম্বোধন করে বলেছেন, হে আলী, নিশ্চয় মুমিনের চিহ্ন তিনটি, রোজা, নামাজ ও জাকাত, আর আত্মকেন্দ্রিক মানুষের চিহ্ন তিনটি, সামনে তোষামোদী, পেছনে বদনাম, আর বিপদে গালিগালাজ করা। অত্যাচারীর চিহ্ন তিনটি, অধীনস্থকে দমন, ঊর্ধ্বতনকে অমান্য, আর অত্যাচারীদের সাথে আতাত করা। নিজেকে জাহিরকারীর চিহ্ন তিনটি, লোকজনের সামনে তৎপরতা দেখানো, একাকী থাকলে আলসেমি করা আর সবাই তার কাজে বাহবাদিক সেটাই পছন্দ করা। মুনাফিকের চিহ্ন তিনটি, কারো কথা বর্ণনার সময় মিথ্যা আরোপ করা, আমানত রাখা হলে তার খেয়ানত করা ও প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী আলাইহিসসালামকে আরো বলেছেন, হে আলী, অলসের চিহ্ন তিনটি, এতটা ঢিলেমি করা যে দায়িত্ব অবহেলায় পর্যবসিত হয়, আর এতটা অবহেলা করা যে সম্পদ ও সুযোগ নষ্ট হয়ে যায়, আর এই অবস্থায় পাপিতে পরিণত হওয়া। আর বিচক্ষণ লোকের জন্য তিনটি উদ্দেশ্য ছাড়া কাজে ব্রত হওয়া মানায় না, জীবন জীবিকা নির্বাহ অথবা পরকালের জন্য পদক্ষেপ গ্রহণ অথবা হারাম নয় এমন পথে উপভোগ করা।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী আলাইহিসসালামকে সম্বোধন করে আরো বলেছেন, হে আলী, নিশ্চয় মূর্খতার চেয়ে কোনো দারিদ্র নেই, বিচক্ষণতার চেয়ে ফলদায়ক সম্পদ নেই, স্বার্থপরতার চেয়ে ভয়ঙ্কর কোনো একাকিত্ব নেই, পরামর্শের চেয়ে ভালো কোনো সহযোগিতা নেই, চিন্তা করার ন্যায় কোনো বুদ্ধি বৃত্তি নেই, সচ্চরিত্রের ন্যায় কোনো বংশ মর্যাদা নেই, আর চিন্তার মতো কোনো ইবাদত নেই, নিশ্চয়ই কথার রোগ হল মিথ্যা, জ্ঞানের রোগ হল বিস্মৃতি, আর দানের রোগ হল করুণার গর্ব বলে বেড়ানো ও খোটা দেয়া, সাহসিকতার রোগ অত্যাচার, সৌন্দর্যের রোগ অহংকার, আর বংশের রোগ বড়াই।
হে আলী, যখন নতুন চাঁদ দেখবে তখন তিনবার তাকবীর দিবে এবং বলবে, আল্লাহর প্রশংসা যিনি আমাকে এবং তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমার জন্য বিভিন্ন প্রহর নির্ধারণ করেছেন আর গোটা জগৎবাসীর জন্য তোমাকে করেছেন নিদর্শন। হে আলী, যখন আয়নায় তাকাবে তখন তিনবার তাকবীর দিয়ে বলবে, হে আল্লাহ, আমার সৃষ্টিকে যেমন সুন্দর করেছেন সেভাবে আমার চরিত্রকেও সুন্দর করুন। হে আলী, কোনো বিষয় যখন তোমাকে ভীত করে দেয় তখন বলবে, হে আল্লাহ, মুহাম্মদ এবং আলে মুহাম্মদের ওসিলায় আমাকে নিরাপদ করুন।
আলী আলাইহিসসালামকে সম্বোধন করে বিশ্বনবী আরো বলেছেন, হে আলী, তোমার চলার পথে যদি কোনো সাপ দেখো হত্যা করবে, কারণ আমি জিনের সাথে শর্ত করেছি তারা সাপের বেশে আত্মপ্রকাশ করবে না। হে আলী, দুর্ভাগ্যের চিহ্ন চারটি, শুষ্ক চোখ তথা যে চোখ আল্লাহর ভয়ে ও মুমিনদের কষ্ট দেখে কাঁদে না, কঠিন অন্তর, উচ্চ অভিলাষ, আর দুর্দশাগ্রস্ত হয়েও দুনিয়াকে ভালোবাসা। হে আলী, যখন তোমার সামনেই তোমার প্রশংসা করা হয় তখন বলবে, হে আল্লাহ, তারা আমার সম্পর্কে যেমনটা ধারণা করে আমাকে তার চেয়েও উত্তম করে দাও, আর আমার সম্পর্কে যেগুলো জানে না সেগুলোকে ক্ষমা করে দাও, আর আমার সম্পর্কে যা বলে সে ব্যাপারে আমাকে পাকড়াও করো না।
বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী আলাইহিসসালামকে সম্বোধন করে আরও বলেছেন, হে আলী, যখনই সহবাস করবে তখন বলবে, হে আল্লাহ, আমাকে শয়তান থেকে দূরে রাখো আর আমাদেরকে যা দান করবে তার থেকে শয়তানকে দূর করে দাও। যদি এটি করো তাহলে তোমাদের ভাগ্যে যদি কোনো সন্তান লিপিবদ্ধ হয় তাহলে শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। হে আলী, লবণ দিয়ে খাওয়া শুরু করবে এবং লবণ দিয়েই শেষ করবে, কারণ লবণ 70টি রোগ প্রতিরোধ করে, যার মধ্যে ন্যূনতম হল বুদ্ধি প্রতিবন্ধিত্ব, কুষ্ঠরোগ এবং শ্বেতরোগ।
রাসুলে খোদা আরো বলেছেন, হে আলী, শরীরে তেল মালিশ করবে, কারণ যে ব্যক্তি শরীরে তেল মালিশ করে 40 দিন শয়তান বা জীবাণু তার কাছাকাছি হয় না। হে আলী, স্বীয় স্ত্রীর সাথে চন্দ্রের প্রথমা আর মাসের মধ্যরাতে সহবাস করো না। তুমি কি দেখো না যে যারা বুদ্ধি প্রতিবন্ধী হয় তারা অধিকাংশই প্রথমা আর মধ্যমাসের জাতক? হে আলী, যখন তোমার কোনো পুত্র বা কন্যা সন্তান জন্মগ্রহণ করে তখন তার ডান কানে আজান এবং বাম কানে ইকামাত দিবে, তাহলে শয়তান তার কখনো ক্ষতি করবে না।
বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী আলাইহিসসালামকে সম্বোধন করে আরও বলেছেন, হে আলী, আমি কি তোমাকে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সম্পর্কে অবগত করব না? বললাম, অবশ্যই হে রাসুল। তিনি বললেন, সে হল সেই ব্যক্তি যে অন্যের পাপকে ক্ষমা করে না এবং বিচ্যুতিকে মেনে নেয় না। আমি কি তার চেয়েও অধম ব্যক্তির সংবাদ তোমাকে দেব? বললাম, অবশ্যই হে রাসুলুল্লাহ। তিনি বললেন, সে হল সেই ব্যক্তি যার অনিষ্টতা থেকে পরিত্রাণ নেই আর যার থেকে কল্যাণেরও কোনো আশা নেই। হে আলী, সত্যিই আল্লাহ খুশি হন তার বান্দার ওপর যখন সে বলে, হে প্রতিপালক আমার, আমাকে ক্ষমা করো, তুমি ছাড়া পাপ মার্জনা করার আর কেউ নেই। আল্লাহ বলেন, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দা জেনেছে যে আমি ছাড়া পাপ মার্জনা করার কেউ নেই, তোমরা সাক্ষী থাকো আমি তাকে মার্জনা করে দিলাম।
রাসুলে খোদা আরো বলেছেন, হে আলী, মিথ্যা পরিহার করো, কারণ মিথ্যা মুখে কালিমা লেপন করে দেয় আর সে আল্লাহর কাছে মিথ্যুক হিসেবে লিপিবদ্ধ হয়, আর সত্য মুখ উজ্জ্বল করে দেয় এবং আল্লাহর কাছে সত্যবাদী বলে লিপিবদ্ধ করে। জেনে রাখো, সত্য হল কল্যাণময় আর মিথ্যা অমঙ্গলকর। হে আলী, পরনিন্দা ও একের কথা অন্যের কাছে লাগানো থেকে দূরে থাকো, কারণ পরনিন্দা রোজাকে বিনষ্ট করে আর কথা লাগানো কবর আজাবের কারণ হয়।
নওমুসলিমদের আত্মকথা।
শ্রোতা বন্ধুরা, নওমুসলিমদের আত্মকথা শীর্ষক ধারাবাহিক আলোচনার এ সপ্তাহের আসর থেকে আপনাদের জানাচ্ছি সালাম ও মোবারকবাদ। আজ আমরা দক্ষিণ ইউরোপের দেশ মাল্টার নওমুসলিম ইউসুফ আবদুল্লাহর ইসলাম গ্রহণের কাহিনী তুলে ধরব।
অনুষ্ঠান উপস্থাপনায় আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি নাসির মাহমুদ
এবং আমি সোহেল আহমেদ।
মানুষ প্রকৃতিগতভাবেই সত্য ও মুক্তি পিয়াসী, আর মহান আল্লাহই মানুষের মধ্যে দান করেছেন এই প্রকৃতি। তবে প্রকৃতিকে ব্যবহার করা বা না করা মানুষের ইচ্ছাধীন ব্যাপার। কেবল আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্তরাই হেদায়েতের আলো পেয়ে থাকেন। কলুষিত হৃদয় বা অন্ধকারাচ্ছন্ন মনে হেদায়েতের আলো স্থান পেতে পারে না। সূরা নূরের 35 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, আল্লাহ আকাশমণ্ডলী ও ভূমণ্ডলের জ্যোতি, তার জ্যোতির উপমা হল একটি তাক সদৃশ যার মধ্যে আছে একটি প্রদীপ। আর প্রদীপটি আছে এক কাঁচের ফানুসের মধ্যে এবং ফানুসটি উজ্জ্বল নক্ষত্র সদৃশ। সেটা এমন প্রাচুর্যময় জৈতুন বৃক্ষের তেলে প্রজ্বলিত হয় যা না প্রাচ্যের আর না প্রতীচ্যের। ওর তেল যেন এক্ষুনি প্রজ্বলিত হবে, যদিও তাতে অগ্নি সংযুক্ত না হয়, জ্যোতির ওপর জ্যোতি। আল্লাহ যাকে ইচ্ছা তাঁর জ্যোতির দিকে পথ প্রদর্শন করেন এবং আল্লাহ মানুষের জন্যে উপমাসমূহ বর্ণনা করেন। বস্তুত আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ।
খোদাই হেদায়তের আলোয় সত্য সন্ধানী মানুষ জীবনের বাস্তবতা খুঁজে পায়। ইমানহীন অবস্থা থেকে ইমানের প্রকৃত স্বাদ উপভোগকারী ব্যক্তির অবস্থাকে এমন ব্যক্তির সঙ্গে তুলনা করা যায় যে মরুভূমিতে পথ হারিয়ে ফেলার পর অনেক খোঁজাখুঁজির মাধ্যমে আবার পথ ফিরে আসে, কিংবা অন্ধকারে পথ হারিয়ে ফেলার পর আলোর সন্ধান পায়। এমন ব্যক্তি যেন পুনর্জন্মের অনুভূতি লাভ করেন। মাল্টার নওমুসলিম ইউসুফ আবদুল্লাহ বা সাবেক জোসেফ জামিত ছিলেন এমনই একজন সত্য সন্ধানী। তিনি বলেছেন,
শৈশবেই আমার হৃদয়ে ছিল স্রষ্টা বা আল্লাহর প্রতি গভীর ভালোবাসা। ধর্ম ও আধ্যাত্মিক বিষয়ে আমাকে গভীরভাবে টানত। আমার মা যখন ঘরের কাজকর্ম করতেন তখন আমি তাকে হযরত ঈসা মাসির বন্ধুদের জীবন কাহিনী শোনাতাম। অবসর সময়ে পড়তাম অতি প্রাচীন যুগের নবী রাসুলদের কাহিনী। হযরত ঈসা আলাইহিসসালামের ব্যক্তিত্ব বা চরিত্র ছিল আমার খুবই প্রিয়। স্কুলের ক্লাসগুলোর মধ্যে বাইবেলের ব্যাখ্যার ক্লাসেও যেতাম, কিন্তু কিছুদিন পরই মনে হল বাইবেলের সুন্দর বক্তব্যগুলোর কিছু অংশ হারিয়ে গেছে, তাই গির্জার দেওয়া পাঠ বা শিক্ষাগুলোকে আর মেনে নিতে পারছিলাম না, কারণ সেগুলো আমাকে মোটেই প্রভাবিত করত না। আমার কাজ সঁপে দিয়েছিলাম আল্লাহর হাতে। বিভিন্ন ধর্ম সম্পর্কে গবেষণার সিদ্ধান্ত নিলাম। আসলে আমি খোদাকে খুঁজছিলাম, আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করতাম, আর আল্লাহও আমাকে এ পথে সাহায্য করেছেন।
নওমুসলিম ইউসুফ আবদুল্লাহ বা সাবেক জোসেফ জামিত আরও বলেছেন, সত্য অনুসন্ধানের প্রেরণা বেড়ে যাওয়ার পর আমি বিভিন্ন আধ্যাত্মিক আদর্শ ও মনস্তাত্ত্বিক আদর্শ নিয়ে গবেষণা শুরু করি। প্রথমে বৌদ্ধ ধর্ম নিয়ে গবেষণা শুরু করি, একই সময়ে তাসাউফ নিয়েও গবেষণা করতে থাকি। এর মধ্যে ইতিবাচক কিছু বিষয় দেখতে পেয়েছি, কিন্তু এর মূল বা শেকড় ইসলামে প্রথিত বলে তা এড়িয়ে গেলাম, কারণ আমি শুনেছিলাম যে ইসলাম খুবই রুক্ষ বা উগ্র ধর্ম এবং স্বাধীনতার বিরোধী। হিন্দু আধ্যাত্মিক সাধক খ্রিস্টানদের নানা গ্রুপ ও এরফান নিয়ে পড়াশোনা শুরু করি। এইসব পড়াশোনা আমাকে পবিত্র ধর্মগ্রন্থের দিকে টেনে নেয়। ব্যাপক পড়াশোনা করলাম, কিন্তু সবসময়ই ইসলামের সরলতা ও আল্লাহর প্রতি মুসলমানদের গভীর ভালোবাসা আমাকে আকৃষ্ট করত। ইসলাম সম্পর্কে ব্যাপক নেতিবাচক প্রচারণা সত্ত্বেও সাবেক জোসেফ জামিত হৃদয়ের গহীনে ইসলামের প্রতি আকর্ষণ অনুভব করতেন। আল্লাহ বা প্রকৃত স্রষ্টাকে খুঁজে পাওয়ার জন্য তার মধ্যে যে আকুতি ছিল, মহান প্রভু তার জবাব দিয়েছিলেন তাকে সর্বশেষ ও পূর্ণাঙ্গতম ঐশিক গ্রন্থ পবিত্র কোরআনের সঙ্গে পরিচিত করে। ইসলাম ধর্ম প্রসঙ্গে নওমুসলিম ইউসুফ আবদুল্লাহ বা সাবেক জোসেফ জামিত বলেছেন,
মাল্টার মতো ক্যাথলিক অধ্যুষিত দেশে মুসলমান হওয়াটা বড় ধরনের বিশ্বাসঘাতকতা হিসেবে বিবেচিত হয়। তাই আমি আরও বেশি গভীর উৎসাহ ও উদ্দীপনা নিয়ে সুপথ বা হেদায়ত পাওয়ার জন্য আল্লাহর দরবারে মোনাজাত করেছি। আমার ভেতরের আকুতি যখন চরমে পৌঁছে তখনই শতভাগ বিস্ময়ে চোখ খুলে দেখি যে আমি কোরআন অধ্যয়নে মশগুল হয়েছি। অতীতের নবী রাসূলদের সম্পর্কিত কোরআনের বর্ণনার সঙ্গে বাইবেলের বর্ণনার অনেক মেল দেখতে পেলাম। তাই আমার নিজেকে নিয়েই আমার হাসি পেল এবং নিজেকে বললাম, এত সব গবেষণার পরও কেন কোরআনের দিকে যাইনি? নমুসলিম ইউসুফ আবদুল্লাহ বা সাবেক জোসেফ জামিত আরও বলেছেন, কোরআন পাঠ আমার জীবনের মূল কাজ হয়ে দাঁড়ায়। ধীরে ধীরে ইসলামের প্রধান স্তম্ভ তথা নামাজ, রোজা, হজ ইত্যাদির সঙ্গে পরিচিত হলাম এবং মহান আল্লাহর সহায়তায় এতটা শক্তি ও সাহস সঞ্চয় করি যে শেষ পর্যন্ত ইসলামে দীক্ষিত হলাম।
হজ অনুষ্ঠানের সৌন্দর্য ইউসুফ আবদুল্লাহকে এত মুগ্ধ করেছিল যে তিনি এই মহতী সম্মেলনে যোগ দিতে চেয়েছিলেন যাতে খুব কাছ থেকে ওই সৌন্দর্য উপভোগ করা যায়। কিন্তু আল্লাহ চেয়েছিলেন পুরোপুরি মুসলমান হওয়ার পরই যেন তিনি এই অনুষ্ঠানে শরিক হন। এ প্রসঙ্গে আবদুল্লাহ বলেছেন, হজে যোগ দেওয়ার মাত্র এক সপ্তাহ আগে কাকতালীয়ভাবে এক মসজিদে এক ব্রিটিশ মুসলিম দম্পতির সঙ্গে পরিচয় ঘটে। আমাদের মধ্যে খুব চমৎকার মতবিনিময় হয়। তারা আমাকে কয়েকটি বই উপহার দেন। ওই মূল্যবান বইগুলো পড়ার সুবাদে আমি ইসলামের সত্যতা সম্পর্কে নিশ্চিত বিশ্বাস অর্জন করি এবং পরিপূর্ণ ও দৃঢ় ইমানের আলো নিয়ে হজ যাত্রা শুরু করি। হজ আধ্যাত্মিকতার বসন্ত ও খোদাপ্রেমের ঐশী আলোয় অবগাহনের এবং পাপ মোচনের অসাধারণ সুযোগ। হজে ভ্রাতৃত্ব ও সাম্যের প্রাণবন্ত ঔজ্জ্বল্য অন্য অনেক নও মুসলিমের মতো ইউসুফ আবদুল্লাহকেও দারুণভাবে অভিভূত করেছে। যুক্তরাষ্ট্রের সংগ্রামী মুসলিম নেতা মেলকম এক্স হজের স্মৃতিকথায় লিখেছেন,
এত বিপুল সংখ্যক মানুষকে ভ্রাতৃত্ব ও হৃদ্যতার অনুভূতি নিয়ে পরস্পরের পাশে সমবেত হতে আর কখনো দেখিনি। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সহ বহু নবীর পুণ্য স্মৃতি বিজড়িত এই প্রাচীন শহরে সব বর্ণ, ভাষা ও জাতির মানুষ সমবেত হয়েছেন। গত কয়েক সপ্তাহ ধরে এতটা মন্ত্রমুগ্ধ হয়ে আছে যে কথা বলার ও বক্তৃতা দেওয়ার শক্তি হারিয়ে ফেলেছে। মাল্টার ন মুসলিম ইউসুফ আবদুল্লাহ ইমানের আকর্ষণ ও আল্লাহর মদত কি তা বুঝতে সক্ষম হয়েছেন। তিনি মন ও চিন্তার জানালাগুলো খুলে রাখার এবং নিজেদের বিষয়গুলো আল্লাহর হাতে সঁপে দেওয়ার পরামর্শ দিয়েছেন সবাইকে। খোদাই হেদায়ত পাওয়ার জন্য উদ্গ্রীব ও আন্তরিক হতে হবে বলে আবদুল্লাহ মনে করেন। তিনি বলেছেন, পার্থিব বিষয়াশয় ও জাঁকজমক এসব থাকা সত্ত্বেও সবসময়ই ছিলাম পথহারা। আল্লাহর অস্তিত্ব আমার জন্য এমন এক বড় উপহার যে তাঁরই দয়ায় আমি আমার পরবর্তী জীবনে প্রশান্তিতে ও নিশ্চিন্তে কাটানোর সুযোগ পেয়েছি। প্রিয়জন, শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের জবাবের আসর। প্রিয়জন, আজকের আসর উপস্থাপনায় রয়েছে আমি নাসির মাহমুদ,
আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আশরাফ রহমান। প্রত্যেক আসরের মতো আজও অনুষ্ঠানের শুরুতেই আমি একটি হাদিস শোনাতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা নামাজ আদায় করো তখন সেটি এমনভাবে আদায় করো যেন এটি তোমার শেষ নামাজ।
নামাজে একাগ্রতা আনার উপায় সম্পর্কে
চমৎকার একটি হাদিস শুনলাম। আমরা সবাই তা অনুসরণ করার চেষ্টা করব, এ কামনায় নজর দিচ্ছি ইমেইলের ইনবক্সের দিকে। আসরের প্রথম মেইলটি এসেছে বাংলাদেশের ময়মনসিংহ থেকে, আর পাঠিয়েছেন এ এস মাহমুদ। তিনি লিখেছেন, রেডিও তেহরান আমার কাছে একটি বিশ্বস্ত বিনোদনমূলক বেতার স্টেশন। বিশেষ কোনো কাজে ব্যস্ত না থাকলে প্রতিদিন আমি রেডিও তেহরান শুনি। এ বেতারের বিশ্ব সংবাদ, নারী, মানব ফুল, প্রিয়জন, কথাবার্তা, রংধনু রাসর সহ সবগুলো অনুষ্ঠানই শিক্ষণীয়। রেডিও তেহরানের কল্যাণে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন শ্রোতা ভাই বোনদের সাথে নিয়মিত যোগাযোগ করা সম্ভব হচ্ছে। এজন্যে রেডিও তেহরানের সকল পর্যায়ের অনুষ্ঠান নির্মাতা ও কলাকুশলীকে জানাই আন্তরিক অভিনন্দন।
শ্রোতাদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধিতে রেডিও তেহরান তার প্রচেষ্টা অব্যাহত রাখে। তো ভাই এ এস মাহমুদ, রেডিও তেহরান সম্পর্কে চমৎকার মূল্যায়নের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশের পর এবার ভারতের পশ্চিমবঙ্গের মেখলিগঞ্জ থেকে আসা একটি মেইল চেক করছি। এটি পাঠিয়েছেন মনীষা রায়। তিনি লিখেছেন, গত ১৩ জুলাই প্রচারিত রংধনু আসর অনুষ্ঠানটি খুবই মনোগ্রাহী ছিল। এই অনুষ্ঠানে প্রতিবেশীর প্রতি দায়িত্ব কর্তব্য নিয়ে সুন্দর একটি গল্প পরিবেশিত হয়েছিল যা ছিল খুবই শিক্ষণীয়। এছাড়া মালয়েশিয়া প্রবাসী শিশু শিল্পী নাবিহার মধুময় কণ্ঠে কোরআন তিলাওয়াত, ছড়া আবৃত্তি এবং কথোপকথন আমার কাছে খুবই হৃদয়গ্রাহী লেগেছে। সুন্দর এবং মনোগ্রাহী অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য রেডিও তেহরান বাংলা কর্তৃপক্ষকে জানাই অশেষ ধন্যবাদ।
বোন মনীষা রায়, প্রতিবেশীর প্রতি দায়িত্ব ও কর্তব্য নিয়ে প্রচারিত রংধনু আসরটি আপনার ভালো লেগেছে জেনে আমাদের শ্রম সার্থক মনে হলো। তো মতামত জানিয়ে চিঠি লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আশা করি আবারও লিখবেন। IRIB ফ্যান ক্লাব রংপুরের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম রিপন পাঠিয়েছেন এবারের মেইলটি। সালাম ও বৃষ্টি ভেজা কদম ফুলের শুভেচ্ছা জানাবার পর তিনি লিখেছেন, রেডিও তেহরানের অনুষ্ঠান আমার অনেক ভালো লাগে। কর্মব্যস্ততার কারণে নিয়মিত লিখতে না পারলেও অনুষ্ঠান শুনতে মিস করি না। মেইলের জবাব পেলে নিয়মিত লিখব ইনশাআল্লাহ।
ভাই জাহিদুল ইসলাম রিপন, আপনার মেইল পড়ে শোনানো হলো, আশা করি এখন থেকে নিয়মিত আপনার চিঠি পাব। আসরের পরের মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার শীতলকুচি থেকে, আর পাঠিয়েছেন শহীদুল ইসলাম। তিনি লিখেছেন, ইসলাম ও মুসলিম বিশ্বকে সঠিকভাবে জানা ও সুন্দর চরিত্র গঠনের জন্য রেডিও তেহরানের বিকল্প নেই, তাই রেডিও তেহরান আমার নিত্যদিনের সঙ্গী।
ছোট্ট লেখাটিতে একটি শক্তিশালী বার্তা দিয়েছেন শহীদুল ভাই, তো নিয়মিত ইমেইল পাঠানোয় আপনাকে অনেক অনেক ধন্যবাদ। IRIB ফ্যান ক্লাব রংপুর বিভাগীয় শাখার সহকারী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফরিদুল হক পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, আমি রেডিও তেহরানের পুরাতন শ্রোতা হলেও লেখক হিসেবে নতুন। রেডিও তেহরান এত সুন্দর সংবাদ এবং ইসলামের কথা ও ইতিহাস প্রচার করে যা সত্যিই প্রশংসা দাবি রাখে। কোন শ্রোতা এই বেতারের অনুষ্ঠানগুলো নিয়মিত শুনলে তার ইলম ও আমল যেমন বৃদ্ধি পাবে, তেমনি একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে উঠবে বলে আমি বিশ্বাস করি।
ভাই ফরিদুল হক, রেডিও তেহরান সম্পর্কে মতামত জানিয়ে ইমেইল করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ, আশা করি এখন থেকে নিয়মিত লিখবেন। তো শ্রোতবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা সরাসরি কথা বলব বাংলাদেশের একজন সিনিয়র শ্রোতা ও বেতার শ্রোতার সংগঠকের সঙ্গে। প্রথমেই তাঁর পরিচয় জানা যাক।
আমি ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সভাপতি IRIB ফ্যান ক্লাব বাংলাদেশ রংপুর বিভাগ। আমি বেশ একজন কলেজের সহকারী অধ্যাপক।
ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, আপনাকে প্রিয়জনের আসরে স্বাগত জানাচ্ছি। প্রথমেই জানতে চাচ্ছি, আপনি কবে এবং কিভাবে রেডিও তেহরানের সন্ধান পেলেন?
আমি আসলে ছোটবেলা থেকেই রেডিও শুনতাম। তখন BBC, ভয়েস অফ আমেরিকা, অ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিও থেকে শুরু করে বাংলাদেশের সকল বেতার শুনতাম 90 দশক থেকে। এবং সেখানে চিঠি লিখতাম। এই চিঠিগুলো লিখতে লিখতে আমি বিবেচনের সঙ্গে আমার পরিচয় হয়, সারা দেশের অনেকের বিক্রয়ের সঙ্গে পরিচয় হয়। এরপর বিভিন্ন সরকার সম্মেলনে অংশগ্রহণ করি এবং সেখান থেকেই আমি রেডিও তেহরানের খোঁজ পাই। 2005-06 সালের দিক হবে, তখন থেকে আমি নিয়মিত রেডিও তেহরানের অনুষ্ঠান শুনি।
ভাই মোস্তাফিজ, আপনি দীর্ঘদিন ধরে অনুষ্ঠান শুনছেন, তো বর্তমানে রেডিও তেহরানের কোন কোন অনুষ্ঠান আপনার ভালো লাগে?
রেডিও তেহরান থেকে এই প্রতিদিন যে অর্থসহ কোরআন তেলাওয়াত হয়, এটা আমাকে অত্যন্ত ভালো লাগে। এরপর প্রতিদিনে যে বিশ্ব সংবাদ থাকে, বৃষ্টিপাত, কথাবার্তা, এছাড়া ওই শিশুদের জন্য অনুষ্ঠান থাকে রংধনু, এবং ওই চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান থাকে প্রিয়জন, এছাড়া আরো থাকে আপনার চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান, এবং যে প্রতিদিন বাংলাদেশ এবং ভারতের রাজনৈতিক কর্মকাণ্ডের উপরে বাংলাদেশ এবং ভারতের সংবাদদাতার প্রতিবেদন গুলো শুনতে পারি। এই সংবাদদাতার প্রতিবেদন গুলো অত্যন্ত ভালো লাগে, কারণ রেডিও তেহরান থেকে অত্যন্ত সুন্দর এবং নিরপেক্ষ সংবাদ এবং তথ্য পাওয়া যায়।
আপনার পছন্দের অনুষ্ঠান সম্পর্কে জানলাম। এবার যদি রেডিও তেহরান সম্পর্কে সংক্ষিপ্তভাবে আপনার মূল্যায়ন জানতে চাই, তাহলে কি বলবেন?
রেডিও তেহরান আমাদের ইসলামী জ্ঞানকে প্রসারিত করতেছে, ইসলামী জ্ঞানে সমৃদ্ধ করতেছে এই রেডিও তেহরান।
মোস্তাফিজুর রহমান ভাই, আমরা জেনেছি যে সম্প্রতি আপনার নেতৃত্বে রংপুর বিভাগে IRIB-র শ্রোতাদের নিয়ে একটি ফ্যান ক্লাব গঠিত হয়েছে, তো ক্লাবটি গঠনের উদ্দেশ্য সম্পর্কে কিছু বলবেন কি?
আমরা ভাবলাম যে রেডিও তেহরানের এত সুন্দর অনুষ্ঠান শুধু নিজের শুনলেই হবে না, এটা বিস্তৃতি ঘটানো প্রয়োজন, এবং সেই প্রেক্ষিতেই গত 7 জুলাই শুক্রবার রংপুরে এই হোটেলে জমকাল অনুষ্ঠানের মাধ্যমে রংপুর বিভাগীয় IRIB ফ্যান ক্লাব বাংলাদেশ গঠিত হয়, এবং 51 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হয়। আমাদের কমিটির প্রধান উদ্দেশ্য হচ্ছে নিয়মিত ভাবে রেডিও তেহরানের অনুষ্ঠানগুলো শোনা এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করা, সেগুলো জীবনে প্রতিফলিত করা, পাশাপাশি পার্শ্ববর্তী আমাদের যে লোক আছে, জনগণ আছে, তাদেরকে এই রেডিও তেহরানের অনুষ্ঠানগুলোর ভালো দিক আলোচনা করা এবং তাদেরকে উৎসাহিত করা যে আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনুন। বর্তমানে রেডিও তেহরানের মধ্যে সব
তো ভাই মোস্তাফিজুর রহমান, আজকের এই কথোপকথনে অংশ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনার সঙ্গে আবারও কথা হবে।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায় রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir।
সাক্ষাৎকারের পর আবারও নজর দিচ্ছি চিঠিপত্র ও ইমেলের দিকে। এবারের মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার চাপড়া থানার গোংরা গ্রাম থেকে, আর পাঠিয়েছেন হীরামন শেখ। তিনি লিখেছেন, গত 25 জুলাই ফেসবুক লাইভে রেডিও তেহরান বাংলা বিভাগের সকল অনুষ্ঠান শুনেছি। শোকাবহ মহরম উপলক্ষে বিশেষ আলোচনা উপস্থাপনায় ছিলেন নাসির মাহমুদ ও রেজওয়ান হোসেন, যা থেকে ইসলামের ইতিহাসের অনেক কিছু জানতে পেরেছি। গল্প ও প্রবাদের গল্প অনুষ্ঠানে একজন অসহায় ব্যবসায়ীর গল্প ছিল মজার এবং শিক্ষণীয়।
আমাদের একদিনের অনুষ্ঠান সম্পর্কে ভালো লাগার অনুভূতি জানিয়ে ইমেল পাঠানোর জন্য ভাই হীরামন শেখ, আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহাদত হোসেন পাঠিয়েছেন এবারের মেইলটি। প্রীতি ও শুভেচ্ছা জানানোর পর তিনি লিখেছেন, রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে গত 12 জুলাই যেসব অনুষ্ঠান প্রচারিত হয় সেগুলোর মধ্যে কোরআনের আলো অনুষ্ঠানটি ছিল অতুলনীয়। আসলে এটি শুধু নিছক একটি অনুষ্ঠান নয়, বরং একটি জীবন ব্যবস্থা। আল্লাহকে, মহানবীকে, ইসলামকে জানা ও বোঝার জন্য উত্তম অনুষ্ঠান এটি। কোরআনের আলো প্রতিটি মানুষের হৃদয়ে প্রজ্জ্বলিত হোক, এ প্রত্যাশা করে চিঠিটি শেষ করেছেন এ শ্রোতাবন্ধু।
পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো সম্পর্কে মতামত জানানোর জন্য শাহাদাত ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের ঢাকা সেনানিবাস থেকে IRIB ফ্যান ক্লাব ঢাকার সেক্রেটারি সোহেল রানা হৃদয় পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, গত 5 জুলাই বুধবার স্বাস্থ্যকতা অনুষ্ঠানটি বেশ মনোযোগ দিয়ে শুনলাম। মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আবু কামরান রাহুলের সাক্ষাৎকারটি ছিল দারুণ উপভোগ্য। ডায়াবেটিস সম্পর্কে সেদিনের আয়োজনটি স্মরণকালের সবচেয়ে উপকারী অনুষ্ঠান বলে মনে হয়েছে। প্রতি বুধবারের স্বাস্থ্যকথা অনুষ্ঠানটির কারণে রেডিও তেহরান যেন পারিবারিক ডাক্তার হয়ে উঠেছে।
স্বাস্থ্যকথা অনুষ্ঠান সম্পর্কে চমৎকার মূল্যায়নের জন্য সোহেল রানা হৃদয় ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের পর আবারও ভারতের ইমেইল। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার হটু দেওয়ান নাগেরপাড়া থেকে এটি পাঠিয়েছেন অজয় কুমার সরকার। তিনি লিখেছেন, 14 জুলাই তারিখে সুন্দর জীবন অনুষ্ঠানে স্বামী স্ত্রীর কথা বলার ধরন নিয়ে আলোচনা পরিবেশিত হয়। খুব সত্য যে উভয়ের মধ্যে যদি সমঝোতা না থাকে, কথার মধ্যে যদি নমনীয়তা না থাকে, তাহলে অবিলম্বে সে সংসার ভেঙে যাবে।
স্বামী স্ত্রীর সম্পর্ক টিকিয়ে রাখার উপায় সম্পর্কে চমৎকার মতামতের জন্য অজয় কুমার সরকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। IRIB ফ্যান ক্লাব রংপুর জেলার সভাপতি ATM আতাউর রহমান রঞ্জু পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, রেডিও তেহরানের ধারাবাহিক অনুষ্ঠান নারী মানব ফুল শ্রোতাদের হৃদয়ে কেড়ে নিয়েছে। অনুষ্ঠানটি থেকে নারীদের অতীত ইতিহাস, তাদের প্রতি অবজ্ঞা, অবমাননা, অত্যাচার ও নিপীড়ন সম্পর্কে জানা যায়। পাশাপাশি আমরা জানতে পারি যে ইসলামে নারীদের অনেক সম্মান ও মর্যাদা দেয়া হয়েছে। তাদেরকে অবজ্ঞা না করে তাদের প্রাপ্য মর্যাদা দেওয়া উচিত, তাদেরকে সম্মান ও শ্রদ্ধা করা উচিত।
নারী মানব ফুল অনুষ্ঠান সম্পর্কে সুন্দর মতামতের জন্য আতাউর রহমান রঞ্জু ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকের আসরের শেষ মেইলটি এসেছে বাংলাদেশের কিশোরগঞ্জের কটিয়াদি থানার চর ঝাকালিয়া থেকে, আর পাঠিয়েছেন মিয়া মোহাম্মদ সিদ্দিক। তিনি লিখেছেন, রেডিও তেহরান সকল রেডিওর সেরা। এতে রয়েছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান যা প্রত্যেক শ্রোতা ও অন্যান্য সর্বস্তরের মানুষকে আকর্ষণ করেছে। রংধনু আসর শিশু কিশোর ও ছোট্ট মনিদের এক মজার ও জ্ঞান বিষয়ক অনুষ্ঠান, এছাড়া চিঠিপত্রের জবাবের আসর, প্রিয়জনে চিঠির ঝলক আর মনোমুগ্ধকর উপস্থাপনা সকলের মন জুড়ে যায়।
আমাদের দুটি অনুষ্ঠান সম্পর্কে ভালো লাগার অনুভূতি প্রকাশ করার জন্য মিয়া মোহাম্মদ সিদ্দিক ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠান থেকে বিদায় নেয়ার আগে কয়েকটি চিঠির প্রাপ্তি স্বীকার করছি। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর থেকে বিধান চন্দ্র সান্যাল ও দেবাশিস গোপ, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বারুইপাড়া থেকে এস এম নাজিমুদ্দিন, বাংলাদেশের রংপুরের কোতোয়ালি থানার পশ্চিম পীরজাবাদ থেকে মোহাম্মদ আলিফ, নীলফামারীর ডিমলা উপজেলার মিয়াপাড়া থেকে আজিনুর রহমান লিমন এবং জয়পুরহাটের পাঁচ বিবি থানার বাঁশখুর থেকে মোহাম্মদ জাকির হাসান শোভন।
ইমেল পাঠানোর জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। তো শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে আমাদের আজকের আসরের সময়ও ফুরিয়ে এসেছে। বিদায় নেওয়ার আগে থাকছে পবিত্র কোরআনের মর্যাদা নিয়ে একটি গান। গানের কথা, সুর ও কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস।
তো শ্রোতা বন্ধুরা, গানটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নিচ্ছি প্রিয়জনের আজকের আসর থেকে।
দেখো জড়িয়ে ধরে কোরআন লাল সালু পায় কত না সম্মান, দেখো জড়িয়ে ধরে কোরআন লাল সালু পায় কত না সম্মান, এই লাল সালুটা থাকে যখন ওই কাপড়ের ওই দোকানে, কতটুকু মূল্য পায় সে বলো দেখি ওখানে, এই লাল সালুটা থাকে যখন কাপড়ের ওই দোকানে, কতটুকু সম্মান পায় সে বলো দেখি ওখানে, যখন কোরআনকে জড়িয়ে ধরে কোটি মানুষ সম্মান করে, কোরআনকে জড়িয়ে ধরে কোটি মানুষ সম্মান করে, কত গাউস কুতুব চুমু খান লাল সালু পায় কত না সম্মান, দেখো জড়িয়ে ধরে কোরআন লাল সালু পায় কত না সম্মান, দেখো জড়িয়ে ধরে কোরআন লাল সালু পায় কত না সম্মান, দেখো যার মাধ্যমে এলো কোরআন দুনিয়ায় তার কত নাম, চেহারাতে অবতীর্ণ সেই হেরার আজ কত দাম, দেখো কোরআন এলো যে রাত্রিতে সেই রাত্রি জাগে ভক্তিতে, কোরআন এলো যে রাত্রিতে সেই রাত্রি জাগে ভক্তিতে, দুনিয়ার সব মুসলমান লাল সালু পায় কত না সম্মান, দেখো জড়িয়ে ধরে কোরআন লাল সালু পায় কত না সম্মান, দেখো জড়িয়ে ধরে কোরআন লাল সালু পায় কত না সম্মান, তাই দুনিয়া আর আখেরাতে যদি পেতে সম্মান লাল সালুর মতো জড়িয়ে ধরে রাখো আল কোরআন, তাই দুনিয়া আর আখেরাতে যদি পেতে চাও সম্মান লাল সালুর মতো জড়িয়ে ধরে রাখো আল কোরআন, দেখো নকুল আজকে সম্মানিত কারণ তার মুখে গীত, নকুল আজকে সম্মানিত কারণ তার মুখে গীত, পবিত্র কোরআনের গান লাল সালু পায় কত না সম্মান, দেখো জড়িয়ে ধরে কোরআন লাল সালু পায় কত না সম্মান, দেখো জড়িয়ে ধরে কোরআন লাল সালু পায় কত না সম্মান। Thank you.
Tehran nekhosum Irani Islamakan Harapetutyan Hayeren Radio Jamne klesum Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթերեն հեռարձակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Առավոտյան Թեհրանի ժամակով ժամը 6:50-ից մինչև 7:50 րոպեի ընթացքում, հետ կեսօրին ժամը 12:50-ից մինչև 13:20 րոպեի ընթացքում և երեկոյան ժամը 18:50-ից մինչև 20:50 րոպեի ընթացքում ռադիոժամի parstoday.ir/hy կայքի setup box-ի բջային հավելվածի Իրանսատ բադր 526.i և AM8-4W արբանյակների միջոցով։ Հանուն բարեկութ և գթարատ աստծով ողջուն և բարի երեկո ցանկակին բարեկամներ, Իրանի Իսլամական Հանրապետության ձայնի հայերեն ռադիոժամը ուղիղ եթերից սկսում է իր ծառայությունը ձեզ համար։ Ցանկակին բարեկամներ, երեկոն կիրակի թվականից հուլիսի 13-ը։ Իրանական օրացույցով 1404 թվականի թիր ամսի 22-ը Թեհրանում Իրանի մայրաքաղաքում թանկագիններ ժամը 18:55 րոպե 15 վայրկյան ձեզ հետ կմնանք մինչև ժամը 20:50-ը մոտավորապես բազմաթիվ ծրագրերով ու ոդքասթներով։ Թանկագիններ նախ ներկայացնեմ օրվա ծրագրացանկը, ամենասկզբում կարաչակեմ ունկնդրեք մի գեղեցիկ երգ, ապա ուղիղ ժամը 19-ին կհաղորդենք լուրերը, գործընկերոց հետ միասին լուրերի ընթացքում ձեր ուշադրությանը կանձնենք մեր թղթակցի պատրաստած ռեպորտաժը Երևանից կապված սիոնիստական ռեժիմի ոտնձգությունները Իրանին։ Այնուհետև ձեր ուշադրությանը կանձնենք օրվա համար նկատի առած քաղաքական մեկնաբանությունը։ Ծրագրի երկրորդ բաժինը նախքում կընտրեք ողջույն բարեկամ հաղորդաշարի երթական թողարկումը, հատուկ ոդքասթ ունենք Գազայի վերաբերյալ, երաժշտությունից հետո կառաջարկենք ու կընտրեք աշխարհի պատմությունը ոդքասթի հերթական էպիզոդը, կրկին մի հատուկ ոդքասթ Պաղեստինի մասին, այնուհանդերձ ձեզ կներկայացնենք TikTok-ի և հատուկ մոդելինգի մասին։